الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
لا إله إلا الله.
لا إله إلا الله হলো সেই কালেমা যা তৌহিদ বা একত্ববাদের ভিত্তি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয় আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য আগুন হারাম করে দিয়েছেন যে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে। অতএব আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য তার কৃপা দৃষ্টি যাচনা করে তার প্রতি সমর্পিত হয়ে নিজের মনোযোগ সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার প্রতি নিবদ্ধ করে মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তখন সে আল্লাহ তাআলার কৃপারাজির উত্তরাধিকারী হয়। আর যেমনটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা তার জন্য আগুনকে হারাম করে দিয়েছেন। এক স্থানে তিনি বলেন যে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দেবেন। আর এই শিক্ষাই সকল নবীরা নিয়ে এসেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন যে আমি এবং আমার পূর্বের নবীরা সর্বোত্তম যে কলেমা বা বাক্যটি পড়েছেন তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। অতএব এটি হলো সকল নবীর শিক্ষা। কিন্তু দুর্ভাগ্যবশত সেসব নবীর জাতির লোকেরাই যাদের জন্য এই শিক্ষা দেয়া হয়েছিল এটিকে সরাসরি কিংবা পরোক্ষভাবে ভুলে গিয়ে শিরকের মাধ্যম বানিয়ে বসেছে। অর্থাৎ প্রকৃত শিক্ষাকে তারা ভুলে গেছে। আমরা সৌভাগ্যবান, কেননা আল্লাহ তাআলা আমাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত করে সেই কামেল বা উৎকর্ষ শিক্ষা প্রদান করেছেন যা শিরকের মূলোৎপাটন করেছে। এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৌহিদের সত্যিকার শিক্ষা প্রদানের মাধ্যমে আমাদের ইহ ও পরকালকে সুন্দর করার ব্যবস্থা করে দিয়েছেন। অতএব এখন যে ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত শিক্ষার উপর আমল করবে এবং বিশুদ্ধ চিত্তে খোদা তাআলার একত্ববাদের স্বীকারোক্তি প্রদান করবে, সেই খোদা তাআলার অনুগ্রহরাজির উত্তরাধিকারীও হবে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত বা সুপারিশ থেকেও অংশ লাভ করবে, যার সম্পর্কে একটি রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত দিবসে আমার শাফাত লাভের দিক থেকে মানুষের মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি হবে সে যে বিশুদ্ধ চিত্তে কিংবা পবিত্র অন্তকরণে লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকারোক্তি প্রদান করবে। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত বা সুপারিশ লাভের জন্য বিশুদ্ধ চিত্তে লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকারোক্তি প্রদান করতে হবে, যাতে জগতের কোনো মিশ্রণ থাকবে না। সেই তার শাফাত লাভের অংশীদার হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সেই সর্বশেষ এবং পরিপূর্ণ নবী যাকে আল্লাহ তাআলা শাফাত বা সুপারিশ করার অধিকার দিয়েছেন। আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক তাঁর প্রতি ইমান আনয়নও আবশ্যক এবং তাঁর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পদমর্যাদা সম্পর্কে স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন যে এমন কোনো ব্যক্তি নেই যে বিশুদ্ধ চিত্তে লা ইলাহা ইল্লাল্লাহ ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর সাক্ষ্য দিবে অথচ আল্লাহ তাআলা তার জন্য আগুনকে হারাম করবেন না। এক স্থানে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ রয়েছে, অন্যত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্তর্ভুক্ত রয়েছে। অতএব এখন তৌহিদের স্বীকারোক্তি ও ঘোষণা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলার শেষ ও পূর্ণাঙ্গ নবী হওয়ার স্বীকারোক্তি ব্যতীত সম্ভব নয়। তিনি সেই রসুল যিনি নিজ উম্মতের মাঝ থেকে শিরকে সম্পূর্ণরূপে মূলোৎপাটন করার ঘোষণা দিয়েছেন, আর আল্লাহ তাআলা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির প্রতি চরম অসন্তুষ্টির ঘোষণা দিয়েছেন যে কোনোভাবে সামান্যতম শিরকেরও বহিঃপ্রকাশ ঘটায়। কিন্তু এত সত্ত্বেও মুসলমানদের মাঝেও এমন মানুষ সৃষ্টি হয়েছে যারা এমন সুপ্ত শিরকে লিপ্ত যা করতে আল্লাহ তাআলা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে বারণ করেছেন। আমরা আহমদিরা সৌভাগ্যবান যে আল্লাহ তাআলা আমাদেরকে বর্তমান যুগের ইমাম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠাবান দাসকে মান্য করার সৌভাগ্য দিয়েছেন, যিনি ইসলামের বিধিবিধানসমূহ প্রাঞ্জলভাবে সেগুলোর গভীরতা ও অন্তর্নিহিত প্রজ্ঞার সাথে আমাদের অবহিত করেছেন, যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহর গূঢ়তত্ত্ব সম্পর্কে তিনি আল ইসলাম আমাদেরকে বলেছেন, সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম বা পদমর্যাদার বিষয়েও আমাদের অবহিত করেছেন। এখন আমি এ সম্পর্কে হযরত মসীহ মাউদ আলাইহিস সালাতুস্সালামের কতিপয় উদ্ধৃতি উপস্থাপন করব যা এই বিষয়টিকে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলে এবং আমাদেরও এদিকে মনোযোগী করে যে আমাদেরও এই বিষয়ের গভীরতা অনুধাবন করে কিভাবে নিজেদের আত্মবিশ্লেষণ করা উচিত। হযরত মসীহ মাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা স্বীয় বাণী আল ইয়াউমা আকমালতু এর ব্যাখ্যা নিজেই করে দিয়েছেন। এর মধ্যে তিনটি লক্ষণ থাকা একান্ত আবশ্যক। তিনি আলাইহিস সালাম সেখানে লক্ষণাবলী বর্ণনা করছিলেন, যার মধ্যে প্রথমটি ছিল আসলুহা সাবিতুন, অর্থাৎ যার শেকড় সুদৃঢ়ভাবে প্রথিত। দ্বিতীয় লক্ষণ হল ফারুহা ফিসামা, অর্থাৎ যার ডালপালা বা শাখা প্রশাখা গগনচুম্বী। তৃতীয় লক্ষণ হল তোতি উকুলাহা কুল্লাহীন, অর্থাৎ সর্বদা তা টাটকা ফল প্রদান করে। অতএব ইসলামই সেই ধর্ম যা এই মানদণ্ডে পরীক্ষিত। যা হোক, প্রথম লক্ষণ আসলুহা সাবিতুন এর ব্যাখ্যা করতে গিয়ে তিনি আলাইহিস সালাতুস্সালাম বলেন যে ইমান বা বিশ্বাসের ভিত্তিসমূহ যা প্রথম লক্ষণ, যা দ্বারা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ বোঝানো হয়েছে, অর্থাৎ আসলুহা সাবিতুনকে যদি প্রমাণ করতে হয় তাহলে এর প্রথম লক্ষণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি আলাইহিস বলেন, পবিত্র কোরআনে এটিকে এত বিশদভাবে বর্ণনা করা হয়েছে যে আমি যদি এর সকল দলিল প্রমাণ লিখতে বসি তাহলে কয়েক খণ্ডেও তা শেষ হবে না, বই পুস্তক লিখতে হবে। তবে উদাহরণস্বরূপ এর মধ্যে হতে সামান্য কিছু নিম্নে লিখছি, যেমনটি এক স্থানে অর্থাৎ দ্বিতীয় পারার সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকি আল্লাতি তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাসা ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামায়ে মিন মাইন ফাআহইয়া বিহিল আরদা বাদা মাউতিহা ওয়া বাসা ফিহা মিন কুল্লি দাব্বাতিন ওয়া তাসরিফির রিয়াহে ওয়াস সাহাবিল মুসাখখারে বাইনাস সামায়ে ওয়াল আরযে লাআয়াতিল লিকাউমি ইয়াকিলুন। অর্থাৎ নিশ্চয় আকাশসমূহ পৃথিবীর সৃজনে এবং রাত ও দিনের পালাবদলে আর সেসব নৌযানের চলাচলে যা সমুদ্রে মানুষের উপকারার্থে চলাচল করে, আর আল্লাহ তাআলা আকাশ হতে যেই বারিধারা বর্ষণ করেন এবং তার মাধ্যমে তিনি পৃথিবীকে তার মৃত্যুর পর সঞ্জীবিত করেন এবং পৃথিবীতে সকল প্রকার জীবজন্তু ছড়িয়ে দেন আর বায়ু প্রবাহে পরিবর্তন করেন এবং মেঘমালাকে আকাশ ও পৃথিবীতে নিযুক্ত করেছেন, এই সব কিছু খোদা তাআলার অস্তিত্ব ও তার একত্ববাদ এবং তার ইলহাম আর তার সুপরিকল্পনার অধীনে কর্ম সম্পাদনকারী হওয়ার পরিচায়ক। তিনি আলাইহিস সালাম বলেন, এখন লক্ষ্য করো এই আয়াতে মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা তার প্রতি ঈমানের এই নীতি সম্পর্কে কিভাবে নিজের সৃষ্ট এই প্রাকৃতিক নিয়মের আলোকে প্রমাণ উপস্থাপন করেছেন, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহকে প্রমাণ করেছেন আর প্রাকৃতিক নিয়মের আলোকে এই দলিল দিয়েছেন, অর্থাৎ আকাশ ও পৃথিবীতে বিদ্যমান নিজের সেসব সৃষ্টির মাধ্যমে, যেগুলো দেখলে এই আয়াতের প্রকৃত উদ্দেশ্য সুস্পষ্টভাবে প্রতিভাত হয় যে নিঃসন্দেহে এই জগতের একজন আদি পরিপূর্ণ এক অদ্বিতীয় এবং সুপরিকল্পনার অধীনে কর্ম সম্পাদনকারী আর নিজ রসূলদের পৃথিবীতে প্রেরণকারী স্রষ্টা রয়েছেন। এর কারণ হলো খোদা তাআলার এই সৃষ্টিকুল এবং বিশ্বজগতের এই পুরো ব্যবস্থাপনা যা আমাদের চোখের সামনে রয়েছে, এটি পরিষ্কারভাবে জানান দিচ্ছে যে এই বিশ্বজগৎ আপনা আপনি সৃষ্টি হয়নি, বরং এর একজন স্রষ্টা ও সৃষ্টিকর্তা রয়েছেন, যার মাঝে এসব গুণ থাকাও বাঞ্ছনীয় যে তিনি রহমান তথা শতপ্রবৃত্ত দাতাও হবেন, রহিম তথা পরম করুণাময়ও হবেন, কাদেরে মুতলাক তথা সর্বময় ক্ষমতার অধিকারীও হবেন এবং এক অদ্বিতীয় অংশীবাদী মুক্ত হবেন আর আদি অনন্ত হবেন, অধিকন্তু সুপরিকল্পনার অধীনে কর্ম সম্পাদনকারীও হবেন আর সমস্ত পরিপূর্ণ তথা পূর্ণাঙ্গ গুণাবলীর সমাহার হবেন এবং ওয়াহী অবতীর্ণকারীও হবেন। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ হৃদয়ে শুধুমাত্র এক উপাস্য হবার ধারণাই সৃষ্টি করে না, বরং এই কথাও হৃদয়ে প্রথিত করে এবং করা উচিত যে আমাদের খোদা হলেন সেই এক খোদা যিনি আদি থেকে আছেন এবং চিরকাল থাকবেন, তিনি সব সৃষ্টির স্রষ্টা আর তার নির্দেশ অনুযায়ী এই পুরো বিশ্বের ব্যবস্থাপনা পরিচালিত হচ্ছে আর সমস্ত প্রয়োজন পূরণের জন্য আমাদেরকে তার সমীপেই বিনত হতে হবে। অতএব ইমানের অবস্থা যখন এরূপ হয়ে যায় তখন তা পূর্ণ ইমান হয়ে থাকে, যাতে শিরকের মিশ্রণ থাকতেই পারে না, এবং এটিই সেই ইমান যার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিশুদ্ধভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এর উপর বিশ্বাস স্থাপনকারীদের জন্য জাহান্নামের আগুন হারাম। অতপর হযরত মসীহ মাউদ আলাইহিস সালাম বলেন, সাহায্য যাচনার ব্যাপারে এই কথা স্মরণ রাখতে হবে যে যার কাছে সাহায্য যাচনা করা যায় এমন সত্তা হওয়ার প্রকৃত অধিকার আল্লাহ তাআলারই রয়েছে, অর্থাৎ যার কাছে সাহায্য চাওয়া হয় অথবা সাহায্যকারী কেউ থাকলে কেবল আল্লাহ তাআলাই সেই যোগ্যতা রাখেন, শুধুমাত্র আল্লাহ তাআলাই সেই পরিপূর্ণ সত্তা যার কাছে সাহায্য যাচিত হওয়া উচিত, অন্য কেউ এভাবে সেই যোগ্যতা রাখেই না আর না তার সেই সামর্থ্য আছে। আর এই বিষয়ে পবিত্র কোরআনও জোর দিয়েছে, অতএব বলা হয়েছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রথমে আল্লাহ তাআলা স্বীয় গুণ রব রহমান রহিম এবং মালিক ইয়াউমিদ্দিন প্রকাশ করেছেন, আর এরপর ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের শিক্ষা দিয়েছেন, অর্থাৎ আমরা ইবাদত তোমারই করি এবং সাহায্য তোমার কাছেই চাই, অর্থাৎ সেই ইবাদত করার জন্য সাহায্য তোমার কাছেই চাই, তোমার সাহায্য ছাড়া আমাদের ইবাদত করাও সম্ভব নয়। এতে বোঝা যায় যে সাহায্য যাচনা করা যায় এমন সত্তা হওয়ার প্রকৃত অধিকার কেবল আল্লাহ তাআলারই রয়েছে, কোনো মানুষ প্রাণী পশু পাখি মোট কথা কোনো সৃষ্ট জীবের জন্য আকাশেও এবং পৃথিবীতেও এ যোগ্যতা নেই। কিন্তু হ্যাঁ, দ্বিতীয় পর্যায়ে প্রতিচ্ছায়া রূপে এ যোগ্যতা আল্লাহ প্রেমী এবং খোদার মহাপুরুষদের দেয়া হয়েছে, আল্লাহর ইচ্ছায় তাদের দোয়ার ফলেও সাহায্য লাভ হয়। তিনি বলেন, আমাদের জন্য সমীচীন নয় যে কোনো কথা আমরা নিজের পক্ষ থেকে বানিয়ে নিব, বরং আল্লাহ তাআলার বাণী এবং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশাবলীর অধীনে আমাদের থাকা উচিত। এরই নাম সিরাতে মুস্তাকিম, এবং এ বিষয়টি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসূলুল্লাহ এর মাধ্যমে সহজেই বোঝা সম্ভব। এর প্রথম অংশ থেকে বোঝা যায় যে কেবল আল্লাহ তাআলাই মানুষের প্রেমাস্পদ, উপাস্য এবং অভীষ্ট লক্ষ্য হওয়া প্রয়োজন। আর দ্বিতীয় অংশ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসূল হওয়ার সত্যতা প্রকাশ পায়। এরপর তিনি বলেন, যখন থেকে মানুষ সৃষ্টি হয়েছে তখন থেকে তার ধ্বংস হওয়া পর্যন্ত খোদা তাআলার প্রাকৃতিক নিয়ম এটি যে তিনি সর্বদা তৌহিদের তথা একত্ববাদের সমর্থন করেন। যত নবী তিনি প্রেরণ করেছেন তারা এই জন্য এসেছিলেন যেন তারা মানুষ ও অন্যান্য সৃষ্টির উপাসনা দূর করে খোদার উপাসনা পৃথিবীতে প্রতিষ্ঠিত করেন, এবং তাদের সেবা এটিই ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ এর বাণী যেন পৃথিবীতে উজ্জ্বল হয় যেভাবে সেটি আকাশে জ্বলজ্বল করছে। সুতরাং তাদের মধ্যে সবচেয়ে বড় হলেন তিনি যিনি এই বাণীকে সর্বাধিক উজ্জ্বল করেছেন, যিনি প্রথমে মিথ্যা উপাস্যদের অসারতা প্রমাণ করেছেন, মিথ্যা উপাস্যদের দুর্বলতা প্রমাণ করেছেন, এবং জ্ঞান ও শক্তির মানদণ্ডে তাদের হীনতা সাব্যস্ত করেছেন। আর যখন সবকিছু প্রমাণ করেছেন তখন চিরকালের জন্য সেই সুস্পষ্ট বিজয়ের নিদর্শন হিসেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাণী রেখে গেছেন। তিনি কেবল প্রমাণবিহীন দাবি রূপে লা ইলাহা ইল্লাল্লাহ বলেননি, বরং তিনি প্রথমে প্রমাণ দিয়ে এবং মিথ্যা প্রভুদের অসারতা দেখিয়ে তারপর মানুষকে এদিকে মনোযোগী করেছেন যে দেখো, এ খোদা ব্যতীত তোমাদের আর কোনো খোদা নেই যিনি তোমাদের ক্ষমতা ও শক্তি নিঃশেষ করে দিয়েছেন এবং সব দম্ভ ও অহংকার ধূলিসাৎ করেছেন। সুতরাং এই প্রমাণিত বিষয়টিকে স্মরণ করানোর উদ্দেশ্যে চিরকালের জন্য এই কল্যাণময় কলেমা তিনি শিখিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মক্কা বিজয়ের সময় হাজার হাজার প্রতিমা পূজারী লা ইলাহা ইল্লাল্লাহর শ্রেষ্ঠত্ব দেখেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু সুফিয়ানকে জিজ্ঞেস করেন যে এখনও কি তোমার কাছে লা ইলাহা ইল্লাল্লাহর তাৎপর্য সুস্পষ্ট হয়নি, তখন সে উত্তর দেয় যে আমি খুব ভালোভাবে বুঝে গেছি যে আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য যদি থাকতো তাহলে তারা আমাদের কিছুটা হলেও সাহায্য করত। যে 307টি প্রতিমা আমরা বানিয়ে রেখেছি আর আমরা যাদের উপাসনা করি তারা কিছুটা হলেও আমাদের সাহায্য করত। একজন বিরোধীর আপত্তির উত্তর দিতে গিয়ে হযরত মসীহ মাউদ আলাইহিস সালাম বলেন যে পবিত্র ও সম্মানিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করলে পাপ দূর হয়। আপনার এই বক্তব্য একান্ত সঠিক আর এটি প্রকৃত সত্য। তোমরা যে বলো পাপ মুছে যায় এটি একান্ত সঠিক কথা। যে শুধুমাত্র খোদাকেই এক অদ্বিতীয় জ্ঞান করে এবং এই বিশ্বাস স্থাপন করে যে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই সর্বশক্তিমান ও এক খোদা প্রেরণ করেছেন, আর যদি এই কলেমায় বিশ্বাসী হিসেবে তার মৃত্যু হয় তাহলে সে নিঃসন্দেহে নাজাত বা মুক্তি লাভ করবে। আকাশের নিচে কারো আত্মহত্যায় কখনোই নাজাত লাভ হতে পারে না, কারো মৃত্যুতে নাজাত লাভ হয় না। আর কেউ যদি তোমার খাতিরে মারা যায় তাহলেও নাজাত লাভ হবে না, কলেমা দ্বারা নাজাত লাভ হবে। তিনি বলেন, আর তার চেয়ে বড় উন্মাদ আর কে হবে যে এই ধারণা করে যে কলেমায় নাজাত লাভ করবে না। একথা ভেবে দেখো এবং চিন্তা করো যে এটা সাধারণভাবে বা এমনিতেই বলে দেয়া নয়, কিন্তু খোদা তাআলাকে এক অদ্বিতীয় জ্ঞান করা এবং এমন দয়ালু মনে করা যে তিনি একান্ত দয়াপরবশ হয়ে পৃথিবীকে পথ ভ্রষ্টতা থেকে মুক্ত করার জন্য নিজ রসুল প্রেরণ করেছেন যার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি এমন এক বিশ্বাস যে এতে বিশ্বাস স্থাপনের ফলে আত্মিক অন্ধকার দূর হয়ে যায়। আর আত্মপূজা দূর হয়ে তৌহিদ সেই স্থান নিয়ে নেয়। পরিশেষে তৌহিদের শক্তিশালী উচ্ছ্বাস হৃদয়কে পরিবেষ্টন করে ইহজগতেই জান্নাত প্রতিম জীবন আরম্ভ হয়ে যায়। অতএব বাস্তবতা জানতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রকৃত মর্মার্থ কি এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর অর্থ কি, তাহলে জান্নাত ইহজগতে আরম্ভ হয়ে যাবে। তিনি আলাইহিস বলেন, যেমনটি তোমরা দেখো যে আলো আসলে অন্ধকার থাকতে পারে না, একইভাবে যখন লা ইলাহা ইল্লাল্লাহ এর আলোকোজ্জ্বল ছটা হৃদয়ে পড়ে তখন আত্মিক কলুষতার আবেগসমূহ প্রায় নিঃশেষ হয়ে যায়, দূর হয়ে যায়। পাপের বাস্তবতা এটি ছাড়া আর কিছু নয় যে বিদ্রোহের মিশ্রণে প্রবৃত্তির আবেগ অনুভূতির কোলাহল হয়, যার অনুসরণের অবস্থায় একজন মানুষের নাম পাপী রাখা হয়। আর লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ, যা আরবি অভিধানের ব্যাপক ব্যবহারে জানা যায়, অর্থাৎ অভিধানে এর অর্থের যে বহুল ব্যবহার লক্ষ্য করা যায় তা হলো লা মতলুব আলী ওয়ালা মাহবুব আলী ওয়ালা মাবুদ আলী ওয়ালা মুতালি ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ভিন্ন, আমার আর কোনো লক্ষ্য নেই এবং প্রেমাস্পদ নেই আর উপাস্য নেই এবং নেতা বা অনুসরণীয় নেই। যখন এই অবস্থা সৃষ্টি হয়ে যাবে তখন নিঃসন্দেহে ইহজীবনও জান্নাত হয়ে যায় এবং ক্ষমার উপকরণ এই পৃথিবীতেই আরম্ভ হয়ে যায়। এরপর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ এর ব্যাখ্যা করতে গিয়ে তিনি আলাইহিসসালাম আরও বলেন, মূল কথা হলো এই যে আল্লাহ তাআলা বহু আদেশ নির্দেশ প্রদান করেছেন, এর মাঝে কিছু এমন রয়েছে যেগুলো পালন করা সবার পক্ষে সম্ভব নয়। উদাহরণস্বরূপ হজ, এটি তার জন্য ফরজ বা আবশ্যক যার সামর্থ্য রয়েছে। প্রত্যেকের জন্য হজ ফরজ নয়, এছাড়া পথের নিরাপত্তা থাকতে হবে, হজের জন্য এটিও আবশ্যক শর্ত। ব্যক্তির অবর্তমানে তার পরিবারের জীবন ধারণের যথেষ্ট ব্যবস্থাও থাকতে হবে, অর্থাৎ পরিবারের যেসব সদস্যকে রেখে যাচ্ছে তাদের জন্য পানাহারের ব্যবস্থা করতে হবে। এমন নয় যে তাদেরকে ক্ষুধার্ত রেখে হজে চলে যাবে, অধিকন্তু এরূপ প্রয়োজনীয় শর্তগুলো পূরণ হলে হজ করা যাবে। অনুরূপভাবে যাকাতের বিষয়টি রয়েছে, যাকাতের জন্য ন্যূনতম সম্পদ যার কাছে আছে সেই যাকাত দিতে পারে, অর্থাৎ যার উপর যাকাত ফরজ বা ওয়াজিব হয়। অনুরূপভাবে নামাজের ক্ষেত্রেও ভিন্নতা সৃষ্টি হয়, কখনো কখনো সফরে বা অসুখে বিসুখে নামাজ কসর হয় বা জমাও হয়ে যায়, কিন্তু একটি বিষয় রয়েছে যার কোনো পরিবর্তন নেই, আর তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটি আসল জিনিস এবং বাকি সবই এর পরিপূরক। ইবাদত না করলে তৌহিদ পূর্ণ হয় না, অর্থাৎ ইবাদত না করলে তৌহিদ পূর্ণতা পায় না, লা ইলাহা ইল্লাল্লাহ বলার যে দায়িত্ব তা পালন হয় না। এর অর্থ হলো যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সে নিজ স্বীকৃতির ক্ষেত্রে সত্যবাদী তখন প্রমাণিত হয় যখন সে সত্যিকার অর্থেই ব্যবহারিকভাবে প্রমাণ করে দেখায় যে বাস্তবিক অর্থেই তার জন্য আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো প্রেমাস্পদ উদ্দেশ্য এবং লক্ষ্যস্থল নেই। অতএব এটিই হলো ইমানের শর্ত, শুধু মৌখিক স্বীকারোক্তি নয়, বরং লা ইলাহা ইল্লাল্লাহ বলে থাকলে তা নিজের কর্মের মাধ্যমে প্রমাণ করে দেখাতে হবে, অর্থাৎ আল্লাহ তাআলার নির্দেশ পালন করে এবং তার ইবাদত করার মাধ্যমে আর আল্লাহর প্রাপ্য ও বান্দাদের অধিকার প্রদানের মাধ্যমে, কেননা এগুলো আল্লাহ তাআলার নির্দেশ। আর নিজের প্রেমাস্পদের জন্য এবং যাকে পাওয়া উদ্দেশ্য তার জন্য আর যার অন্বেষণ করা হয় তার জন্য তার আদেশ পালন করাও আবশ্যক, তখন একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর উপর সত্যিকার আমলকারী হয়, অর্থাৎ মান্যকারী হয়। তিনি আলাইহিস সালাম বলেন, যখন তার এই অবস্থা হবে এবং সত্যিকার অর্থেই তার ঈমান ও আমলের স্বরূপ এই স্বীকারোক্তির প্রতিফলন ঘটাবে, তখন আল্লাহ তাআলার দৃষ্টিতে সে এই স্বীকারোক্তিতে মিথ্যাবাদী নয়, অর্থাৎ এমনটি হলে খুবই ভালো কথা, তাহলে সে মিথ্যাবাদী নয়। এর ফলে সমস্ত জাগতিক উপকরণ পুড়ে গেছে এবং তার ঈমানের কারণে সেগুলোর উপর এক বিলীনতা সৃষ্টি হয়েছে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে সমস্ত জাগতিক উপকরণ পুড়ে গেছে আর এরপর আল্লাহ তাআলা তার লক্ষ্য উদ্দেশ্য এবং প্রেমাস্পদ হয়ে গেছেন। অতএব এরূপ ইমানি অবস্থা সৃষ্টি হওয়ার পরেই সে মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে এবং এর দ্বিতীয় অংশে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ রয়েছে তা রয়েছে দৃষ্টান্ত স্বরূপ, কেননা উদাহরণ ও দৃষ্টান্তের মাধ্যমে সকল বিষয় সহজ হয়ে যায়। নবীগণ দৃষ্টান্তের জন্য আসেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সকল পরিপূর্ণ দৃষ্টান্তের সমষ্টি, কেননা সকল নবীর দৃষ্টান্ত তার মাঝে একীভূত ছিল। লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত মর্ম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই উপলব্ধি করেছিলেন। মহান আল্লাহর যেসব নির্দেশ ছিল সেগুলোর উপর সঠিকভাবে আমল এবং সেগুলোর ব্যাখ্যা ও বিশ্লেষণ করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হলেন সেই পূর্ণাঙ্গীন দৃষ্টান্ত যিনি লা ইলাহা ইল্লাল্লাহর পূর্ণতা দিয়েছেন এবং এর উপর আমলকে পূর্ণ করে দেখিয়েছেন। পুনরায় আমাদের উপদেশ দিতে গিয়ে হযরত আকদাস মসীহ মাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন যে প্রথাগত বয়াত কোনো উপকারে আসে না, এ ধরনের বয়াতের মাধ্যমে সফলতার অংশীদার হওয়া কঠিন। কোনো ব্যক্তি তখনই সফলতার অংশীদার হবে যখন সে নিজ সত্তাকে তুচ্ছ জ্ঞান করে খাঁটি প্রেম ও আন্তরিকতা নিয়ে তার সাথে যোগ দিবে। যার বয়াত করেছ তার সাথে পূর্ণ ভালোবাসা ও আন্তরিকতার সাথে সঙ্গী হয়ে যাও, বয়াত করা তখনই কল্যাণকর সাব্যস্ত হবে। তিনি আল ইসলাম বলেন, মুনাফেকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সত্যিকার সম্পর্ক না থাকার কারণে শেষ পর্যন্ত বেঈমান সাব্যস্ত হয়েছে। তারাও প্রথাগত বয়াত করেছিল, তাদের মাঝে সত্যিকার ভালোবাসা এবং আন্তরিকতা সৃষ্টি হয়নি, তাই মৌখিক লা ইলাহা ইল্লাল্লাহ তাদের কোনো কাজে আসেনি। তিনি আলাইহিস বলেন, অতএব এই সম্পর্ককে গভীর করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি এই সম্পর্ককে সে অর্থাৎ সত্যান্বেষী ঘনিষ্ঠ না করে এবং এর জন্য চেষ্টা না করে তাহলে তার অভিযোগ ও অনুশোচনা নিরর্থক। ভালোবাসা ও আন্তরিকতার সম্পর্ককে বৃদ্ধি করা উচিত যতদূর সম্ভব। রীতিনীতি ও বিশ্বাসের ক্ষেত্রে সেই ব্যক্তি অর্থাৎ মুর্শিদের রঙে রঙিন হওয়া উচিত। তিনি আলাইহিস বলেন, মানবাত্মা দীর্ঘ জীবনের আশ্বাস দেয়। মানুষ ভাবতে থাকে যে অনেক দীর্ঘ জীবন এখনো পড়ে আছে, আমি তো এখনো যুবক, এটি এক প্রবঞ্চনা, জীবনের কোনো ভরসা নেই। ধার্মিকতা ও ইবাদতের প্রতি যথাশীঘ্র ঝোঁকা উচিত এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আত্মবিশ্লেষণ করা উচিত যে আমি কি করছি, লা ইলাহা ইল্লাল্লাহর উপর কতদূর আমল করছি। এই উপদেশ তিনি আলাইহিস আমাদের প্রদান করেছেন। পুনরায় এক স্থানে তিনি আনাইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাকে বোঝা এবং এর দাবি পূরণের প্রতি মনোযোগ আকর্ষণ করতে গিয়ে বলেন যে আমার কথার অর্থ কখনোই এটি নয় যে মুসলমানরা অলস হয়ে যাক, কলেমা পড়া হয়ে গেল তো গা ছাড়া হয়ে যাও। ইসলাম কাউকে অলস বানায় না, নিজেদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিও করবে, কিন্তু আমি এটি পছন্দ করি না যে খোদার জন্য তাদের কোনো সময়ই থাকবে না। মুখে যদিও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আল্লাহর প্রাপ্য প্রদানের বেলায় তাদের কোনো সময়ই নেই, জগৎ নিয়েই তারা ব্যস্ত থাকে। ব্যবসার সময় অবশ্যই ব্যবসা করো এবং আল্লাহ তাআলার ভয় ও ভীতিকে সেই সময়ও দৃষ্টিপটে রাখো যেন সেই ব্যবসাও ইবাদতের রং ধারণ করে। নামাজের সময় নামাজ পরিত্যাগ করবে না, প্রতিটি ক্ষেত্রে বিষয় যাই হোক না কেন ধর্মকে অগ্রগণ্য করো, ধর্মকে অগ্রাধিকার দেওয়া আবশ্যক। আমরা নিজেদের অঙ্গীকারনামা পাঠের সময় এই অঙ্গীকারও করে থাকি যে জাগতিক বিষয়াদির ক্ষেত্রে ধর্মকে আমরা জাগতিকতার উপর প্রাধান্য দেব। তিনি আলাইহিস সালাম বলেন, জগৎ যেন আসল লক্ষ্য না হয়, বরং ধর্ম যেন আসল লক্ষ্য থাকে, তাহলে জাগতিক কর্মকাণ্ড ধার্মিকতায় পরিণত হবে। সাহাবীদের দেখো, তারা কঠিন থেকে কঠিনতর সময়েও খোদাকে পরিত্যাগ করেননি। যুদ্ধ বিগ্রহের সময়গুলো এতটা ভয়ঙ্কর হয়ে থাকে যে সেটির কথা শুধু চিন্তা করলেই মানুষ ঘাবড়ে যায়। সেই সময়টি যা উত্তেজনা ও ক্রোধের সময় হয়ে থাকে, সেরূপ পরিস্থিতিতেও তারা খোদার ব্যাপারে উদাসীন হননি, নামাজ পরিত্যাগ করেননি, দোয়ার সাথে কাজ করেছেন। এখন এটি দুর্ভাগ্যের বিষয় যে এমনিতেও মানুষ সব রকম তোড়জোড় চালায়, বড় বড় বক্তৃতা করে, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলে, জলসার আয়োজন করে যেন মুসলমানদের উন্নতি হয়, কিন্তু খোদার বিষয়ে তারা এতটা উদাসীন থাকে যে ভুলেও তার দিকে মনোযোগ দেয় না। এমত অবস্থায় কিভাবে আশা করা সম্ভব যে তাদের চেষ্টা ফলপ্রসূ হবে, যেখানে তারা সবাই জগৎ নিয়েই ব্যস্ত, তারা চেষ্টা প্রচেষ্টা সব করছে জগতের জন্য আর নাম ব্যবহার করছে মুসলমানদের এবং আল্লাহর ধর্মে। তিনি আলাইহিস সালাম বলেন, স্মরণ রেখো, যতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ মস্তিষ্ক মননে প্রথিত না হবে এবং নিজ সত্তার প্রতিটি অনুপরমাণুতে ইসলামের আলো ও রাজত্ব প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ উন্নতি হবে না। অর্থাৎ উন্নতি করতে হলে লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম অনুধাবন করতে হবে, আসল লক্ষ্য বানাতে হবে আল্লাহ তাআলাকে লাভ করা, জগৎকে নয়। এরপর কলেমা তাইয়েবার প্রকৃত মর্ম ও এর অর্থ বর্ণনা করতে গিয়ে এবং কিভাবে এটিকে উপলব্ধি করে আমাদের এর উপর আমল করা উচিত তা তুলে ধরতে গিয়ে তিনি আলাইহিস সালাম বলেন, আমি একাধিকবার বলেছি তোমাদের কেবল এতেই খুশি হওয়া উচিত নয় যে আমরা মুসলমান আখ্যায়িত হই এবং লা ইলাহা ইল্লাল্লাহ কলেমায় বিশ্বাসী। যারা কুরআন পড়ে তারা খুব ভালোভাবে জানে যে আল্লাহ তাআলা কেবল বলি সর্বস্ব দাবির ফলেই সন্তুষ্ট হন না, আর নিছক মুখের কথাতেই কোনো গুণ মানুষের মাঝে সৃষ্টি হতে পারে না যতক্ষণ ব্যবহারিক অবস্থা ঠিক না হবে। মুখের কথা তো কিছুই না, আসল জিনিস হলো আমল বা কর্ম। যতক্ষণ ব্যবহারিক অবস্থা ঠিক না হয় ততক্ষণ কোনোই লাভ হয় না। ইহুদিদের উপরও এমন এক যুগ এসেছিল যখন তাদের মাঝে কেবল মুখের বাগাড়ম্বরই অবশিষ্ট ছিল এবং তারা শুধুমাত্র মুখের কথাকেই যথেষ্ট বলে ধরে নিয়েছিল। মুখে তো তারা অনেক কিছুই বলতো, কিন্তু মনের ভেতরে নানা রকম অপবিত্র ধ্যান ধারণা ও বিষাক্ত চিন্তা ভাবনায় পূর্ণ ছিল। এ কারণেই আল্লাহ তাআলা সেই জাতির উপর বিভিন্ন রকম শাস্তি অবতীর্ণ করেন এবং তাদেরকে নানা রকম বিপদ আপদে নিপতিত করেন ও লাঞ্ছিত করেন, এমনকি তাদেরকে শুকর ও বানর আখ্যা দিয়েছেন। তিনি আলাইহিস সালাম বলেন, গভীরভাবে চিন্তা করার বিষয় হলো তারা কি তাওরাতে বিশ্বাস করত না? তারা অবশ্যই বিশ্বাস করত আর নবীদেরকেও মানত, কিন্তু আল্লাহ তাআলা কেবল এতটুকু বিষয়কেই পছন্দ করেননি যে তারা নিছক মৌখিকভাবেই মান্যকারী হবে আর তাদের হৃদয় মৌখিক স্বীকৃতির সাথে একাত্মতা প্রকাশ করবে না। মুখে মুখে তো ঠিকই বলে, কিন্তু হৃদয় তদনুযায়ী আমল করছে না যা তাদের মুখ বলছে। তিনি আলাইহিস সালাম বলেন, ভালোভাবে স্মরণ রাখা উচিত যে কেউ যদি মৌখিকভাবে বলে যে আমি খোদা তাআলাকে এক অদ্বিতীয় সত্তা বলে মান্য করি আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রতি ঈমান রাখি, অনুরূপভাবে ঈমানের অন্যান্য বিষয়কেও স্বীকার করি, কিন্তু এই স্বীকারোক্তি যদি কেবল মৌখিক দাবি পর্যন্তই সীমাবদ্ধ থাকে আর হৃদয় স্বীকৃতি না দেয়, তবে তা হবে নিছক বলি সর্বস্ব দাবি। অন্তর থেকে ধ্বনি উচ্চারিত না হওয়া পর্যন্ত মৌখিক স্বীকৃতি যথেষ্ট নয়। এছাড়া মানুষের হৃদয় ঈমান না আনা পর্যন্ত মুক্তি লাভ করা সম্ভব নয়, আর আমল তথা কর্মের মাধ্যমে সেসব বিষয়াদি প্রকাশ করাই তার ঈমান আনার পরিচয় বহন করবে, নতুবা ততক্ষণ পর্যন্ত কোনো কিছু হবে না। আর আমলের অবস্থা কি? তা হলো আল্লাহ তাআলার বিধিবিধান মান্য করা, যা পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বর্ণিত হয়েছে। তিনি আলাইহিস বলেন, আমি সত্য সত্যই বলছি যে প্রকৃত লক্ষ্য ও উদ্দেশ্য তখনই অর্জিত হয় যখন মানুষ সব কিছু পরিত্যাগ করে খোদা তাআলার দিকে মনোযোগী হয় এবং প্রকৃত অর্থে ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেয়। শুধু অঙ্গীকার করলেই হবে না, কার্যত ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দিতে হবে। তিনি আলাইহিস সালাম বলেন, স্মরণ রেখো, মানুষ সৃষ্টিকে প্রতারিত করতে পারে কাউকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে দেখে অথবা সৎকর্ম করতে দেখে মানুষ ধোকায় পড়তে পারে। মানুষ শুধু কারো আমল দেখতে পায়, কাউকে মসজিদে এসে নফল নামাজ পড়তে দেখে বলতে পারে যে লোকটি পাঁচ ওয়াক্ত নামাজই সে মসজিদে আসে অথবা অন্য কোনো সৎকর্ম করে, যেমন চাঁদা দিচ্ছে দেখে বলতে পারে লোকটি বেশ পুণ্যবান। অর্থাৎ মানুষ ধোকায় পড়তে পারে, কিন্তু খোদা তাআলা ধোকায় পড়েন না। তাই আমলের ক্ষেত্রে একটি বিশেষ নিষ্ঠা ও আন্তরিকতা থাকা উচিত। যেসব আমল করবে সেক্ষেত্রেও নিষ্ঠা থাকা উচিত, আর নিষ্ঠা সেটি যা একান্ত আল্লাহ তাআলার জন্য হবে। এটিই সেই বৈশিষ্ট্য যা আমলের মাঝে সক্ষমতা ও নৈপুণ্য সৃষ্টি করে। তিনি আলাইসলাম বলেন, এখন স্মরণ রাখতে হবে যে আমরা যে কলেমা দৈনিক পাঠ করি তার অর্থ কী। কলেমার অর্থ হলো মানুষ মৌখিকভাবে স্বীকৃতি প্রদান করে এবং অন্তর দিয়ে তার সত্যায়ন করে যে আমার উপাস্য, প্রেমাস্পদ এবং অভীষ্ট লক্ষ্য উদ্দেশ্য খোদা তাআলা ভিন্ন অন্য কিছু নয়। যেমনটি পূর্বেও বর্ণিত হয়েছে, তিনি আলাইসলাম বলেন, ইলাহা শব্দটি প্রেমাস্পদ এবং প্রকৃত লক্ষ্য উপাস্যের জন্য ব্যবহৃত হয়। তার প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে এবং তিনি সেই উদ্দেশ্য যাকে লাভ করা মানবের প্রকৃত উদ্দেশ্য হবে। জাগতিক কোনো কিছু নয়, আর ইবাদত বা উপাসনা কেবল তারই করা হবে, প্রচ্ছন্ন কোনো শিরকও যেন না থাকে। তিনি আলাইসলাম বলেন, ইলাহা শব্দটি প্রেমাস্পদ প্রকৃত লক্ষ্য উদ্দেশ্য এবং উপাস্যের জন্য ব্যবহৃত হয়। এই কলেমা কুরআন শরীফের সকল শিক্ষামালার সারাংশ যা মুসলমানদের শেখানো হয়েছে। যেহেতু একটি বিরাট ও বিশাল গ্রন্থ আত্মস্থ করা সহজ কাজ নয়, কুরআন শরীফ পুরোটা মুখস্থ রাখা তো সহজসাধ্য ব্যাপার নয়, তাই এই কলেমা শেখানো হয়েছে যেন মানুষ সর্বদা ইসলামী শিক্ষার সারাংশকে দৃষ্টিপটে রাখে। আর সেই সারাংশ কি? তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ভিন্ন কোনো উপাস্য নেই, তিনি আমার চাওয়া, তিনি আমার অভীষ্ট লক্ষ্য, তিনি আমার প্রেমাস্পদ। আর সত্য কথা হলো, মানুষের মাঝে এই গূঢ়তত্ত্ব সৃষ্টি না হওয়া পর্যন্ত নাজাত তথা মুক্তি নেই। তাই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখাল আল জান্নাতা, অর্থাৎ যে ব্যক্তি প্রকৃত অন্তকরণে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করল সে জান্নাতে প্রবেশ করল। মানুষ ধোকা খায়, এর ব্যাখ্যায় তিনি ইসলাম বলেন, সে যদি মনে করে যে তোতা পাখির ন্যায় বুলি আওড়ালেই মানুষ জান্নাতে প্রবেশ করবে, আর এতে যদি কেবল এতটুকুই বাস্তবতা থাকত তাহলে সকল আমল বৃথা ও নিষ্ফল হয়ে যেত। নিছক লা ইলাহা ইল্লাল্লাহ বলেই যদি জান্নাতে প্রবেশ করা যায় তাহলে তো সব আমলের প্রয়োজনীয়তাই শেষ হয়ে যায়। তাহলে পবিত্র কোরআনে যে এত বিধিনিষেধ রয়েছে এসবের প্রয়োজনই বা কী ছিল? তাহলে শরীয়তই নাউজুবিল্লাহ বৃথা সাব্যস্ত হয় না, বরং এর প্রকৃত অর্থ হলো এর মাঝে যে মর্ম অন্তর্নিহিত রাখা হয়েছে তা যেন ব্যবহারিকভাবে মানব হৃদয়ে প্রবেশ করে। এমনটি হলে এমন মানুষ প্রকৃতপক্ষে জান্নাতে প্রবেশ করে। মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহর মর্মকে উপলব্ধি করে তখন সে জান্নাতে প্রবেশ করে, আর তা কেবল মৃত্যুর পরই নয় বরং ইহজীবনেও সে জান্নাতে বসবাস করে। তিনি আলাইসলাম অপর এক বৈঠকে এই বিষয়টি আলোচনা করেন, আর অন্য পত্রিকা এটিকে আরো বিস্তারিত ব্যাখ্যাসহ এভাবে লিখেছে যে তিনি আলাইসলাম বলেন, নিছক মুখের বুলির সাথে আল্লাহ তাআলা কোনো সম্পর্ক রাখেন না, বরং তিনি হৃদয়ের সাথে সম্পর্ক রাখেন। এর অর্থ হলো যারা সত্যিকার অর্থে এই কলেমার মর্মার্থকে নিজেদের হৃদয়ে গেঁথে নেয় এবং খোদা তাআলার মাহাত্ম পূর্ণরূপে যাদের হৃদয়ে স্থান করে নেয় তারা জান্নাতে প্রবেশ করে। কেউ যখন সত্যিকার অর্থে কলেমায় বিশ্বাসী হয় তখন আল্লাহ ছাড়া তার আর কোনো প্রেমাস্পদ থাকে না। সত্যন্তকরণে কলেমা পড়ে নিলে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো প্রেমাস্পদ থাকতেই পারে না, অর্থাৎ আল্লাহ তাআলা ছাড়া তার আর কোনো প্রেমাস্পদ থাকে না, এমন কোনো ব্যক্তি হতেই পারে না, অগোচরেও যার ইবাদত হবে। আর খোদা তাআলা ছাড়া আর কোনো উদ্দেশ্য তার থাকে না, এমন কোনো জিনিসও থাকে না যার সে অন্বেষী হবে, সে কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টিরই যাচনাকারী হয়ে থাকে। আবদালের যে মর্যাদা এবং গওস ও কুতুব তথা পুণ্যাত্মাদের যে মর্যাদা রয়েছে তা এটি, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ কলেমায় যেন মন থেকে বিশ্বাস থাকে এবং এর প্রকৃত মর্মে যেন আমল করা হয়। যা হোক, এরপর তিনি এরই ধারাবাহিকতায় বলেন যে এই কথা সত্য আর সহজেই বোঝা যায় যে আল্লাহ তাআলা ছাড়া যখন মানুষের আর কোনো প্রেমাস্পদ ও লক্ষ্য থাকে না তখন কোনো কষ্ট ও ক্লেশ তাকে ক্লিষ্ট করতেই পারে না। অর্থাৎ মানুষ যদি এই বিষয়টি বুঝে যায় যে আমার দুঃখ কষ্ট আল্লাহ তাআলারই খাতিরে, তাহলে এসব কষ্ট তাকে ক্লিষ্ট করতে পারে না। এসব দুঃখ কষ্ট দেখে সে বিচলিত হয় না, সে জানে যে আল্লাহ তাআলা স্বীয় বন্ধুর সাহায্যে অতি দ্রুত এসে উপস্থিত হন এবং কোনো কোনো পরিস্থিতিতে বরং অধিকাংশ ক্ষেত্রে তাকে আত্মিক প্রশান্তিও দান করেন। তিনি বলেন, এটিই হলো সেই মর্যাদা যা আবদাল ও কুতুবগণ তথা পুণ্যাত্মাগণ লাভ করেন। উদ্দেশ্য যদি জগৎ লাভ না হয়ে খোদার সত্তা প্রাপ্তি হয়ে থাকে তাহলে কোনো দুশ্চিন্তা থাকে না। সাহাবিগণ এই গূঢ় তত্ত্বটি বুঝেছেন। শুধু কুতুব আবদাল এবং বিশেষ বিশেষ লোকেরাই যে মর্যাদা লাভ করেন তা নয়, বরং সাহাবিদের অধিকাংশই এই মর্যাদা লাভ করেছেন। তারা এই গূঢ় তত্ত্বকে বুঝেছেন, তাই আল্লাহ তাআলা সেসব সাহাবিকে আমাদের জন্য আদর্শ বানিয়ে দিয়েছেন। এরপর তিনি বলেন, এ কথা মনে করো না যে আমরা আবার কখন প্রতিমা পূজা করি। অনেক বড় মর্যাদা এটিকে আখ্যা দেওয়ার পরও তিনি সাধারণ লোকদের উদ্দেশ্যেও বলে দিয়েছেন যে তোমরা কেবল একথা বলো না যে আমরা প্রতিমা পূজা করি না, এটাই তো আমাদের জন্য যথেষ্ট, আমরাও তো আল্লাহ তাআলারই ইবাদত করি, এ কথা বলে দেয়াই যথেষ্ট, এটি মনে করো না। তিনি বলেন, স্মরণ রেখো, প্রতিমা পূজা না করাটা অতি নিম্ন পর্যায়ের বিষয়। হিন্দুরা যারা প্রকৃতি তত্ত্ব সম্পর্কে সম্পূর্ণ অনবহিত তারাও এখন প্রতিমা পূজা পরিত্যাগ করছে। মাবুদের প্রকৃত মর্ম অর্থাৎ তৌহিদের প্রকৃত তত্ত্ব সম্পর্কে তারা জানে না, তবুও তারা প্রতিমা পূজা পরিত্যাগ করছে। মাবুদের অর্থ কেবল মানব পূজা বা প্রতিমা পূজার মাঝেই সীমাবদ্ধ নয় যে মানুষ অন্য মানুষের বা প্রতিমার পূজা না করলেই হলো। আরও অনেক মাবুদ বা উপাস্য আছে, এই বাহ্যিক মাবুদ বা উপাস্যই শেষ নয়, আরও উপাস্য রয়েছে। এ কথাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে প্রবৃত্তির তাড়না ও কুপ্রবৃত্তিও উপাস্য, রিপুর কামনা বাসনা এবং কুপ্রবৃত্তিও উপাস্য হয়ে যায় যখন এগুলো আল্লাহ তাআলার বিপরীতে দণ্ডায়মান হয়, যখন এগুলো লা ইলাহা ইল্লাল্লাহ থেকে বান্দাকে দূরে নিয়ে যেতে থাকে। তিনি বলেন, যে ব্যক্তি প্রবৃত্তি পূজা করে অথবা নিজ কামনা বাসনার অনুসরণ করে এবং এর জন্য মত্ত হয়ে যায়, সেও মূর্তি পূজারই ও মুশরিক। তিনি আল ইসলাম বলেন, এই লা কেবলমাত্র বাহ্যিক উপাস্যকেই অস্বীকার করে না, বরং সব ধরনের উপাস্যকে অস্বীকার করে। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে যা বলা হয়েছে তাতে কেবল বাহ্যিক উপাস্যকেই বোঝানো হয়নি, একটি পার্থিব বস্তুর উপাসনাকেই অস্বীকার করা হয়নি, বরং যে কোনো জিনিস যা আল্লাহ তাআলার বিপরীতে দাঁড় করানো হয় তা এই বিষয়ের ঘোষণা প্রদান করছে যে মানুষ আল্লাহ তাআলার আনুগত্য করে না। অতএব তিনি আলাইহিস সালাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে এই কথা বুঝতে হবে যে এটি সব ধরনের উপাস্যের অস্বীকার করে, তা প্রবৃত্তিগত হোক বা জাগতিক, অভ্যন্তরীণ বা বস্তুগত হোক অথবা বাহ্যিক ও পার্থিব বিষয়াদি হোক। তা মনের মাঝে লুকিয়ে থাকা প্রতিমা হোক বা বাহ্যিক প্রতিমা, দৃষ্টান্তস্বরূপ এক ব্যক্তি যদি সম্পূর্ণভাবে বাহ্যিক উপায় উপকরণের উপরই নির্ভর করে তো এটিও এক প্রকারের প্রতিমা হয়ে থাকে। এই প্রকারের প্রতিমা পূজা যক্ষার ন্যায় হয়ে থাকে, যক্ষা রোগের ন্যায় হয়ে থাকে যা ভেতরে ভেতরে নিঃশেষ করে দেয়। বাহ্যিক প্রতিমা তো নিমিষেই চেনা যায় এবং তা হতে পরিত্রাণ লাভ করাও সহজ হয়ে থাকে। আর আমি দেখছি যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এসব প্রতিমা হতে মুক্ত হয়েছে এবং হচ্ছে। এই দেশ যা হিন্দু ধর্মাবলম্বীদের দ্বারা পরিপূর্ণ ছিল, এখানকার সব মুসলমান কি এদেরই মধ্য থেকে হয়নি? অর্থাৎ যারা মুসলমান হয়েছে তারাও তো একসময় প্রতিমা পূজারই ছিল, কিন্তু পরবর্তীতে এরাই মুসলমান হয়েছে। এরপর তারা প্রতিমা পূজা পরিত্যাগ করেছে নাকি করেনি? আর যেভাবে পূর্বে উল্লেখ করা হয়েছে যে স্বয়ং হিন্দুদের মধ্য হতেও এমন অনেক ফিরকা বের হয় যারা এখন আর প্রতিমা পূজা করে না, কিন্তু প্রতিমা পূজার অর্থ এ পর্যন্তই সীমাবদ্ধ নয়। এ কথা সত্য যে মানুষ বাহ্যিক প্রতিমা পূজা পরিত্যাগ করেছে, কিন্তু এখনও মানুষ সহস্র প্রতিমা বগল দাবা করে চলছে। আর যাদেরকে দার্শনিক ও যুক্তিবাদী বলা হয়ে থাকে তারাও সেগুলোকে মন থেকে দূর, তারা দার্শনিক ও যুক্তিবাদী আখ্যায়িত হয়, অনেক দার্শনিক কথাবার্তা বলে, অনেক যুক্তি প্রমাণ উপস্থাপন করে, কিন্তু তাদের হৃদয়েও প্রতিমা রয়েছে, নিজেদের জ্ঞানের বড়াই রয়েছে, সেগুলোকেই তারা প্রতিমা বানিয়ে রেখেছে, তাদের দৃষ্টিভঙ্গি রয়েছে, সেগুলোই তাদের প্রতিমা হয়ে আছে, সেগুলোকে তারা মন থেকে বের করতে পারে না। তিনি আলাইহিস বলেন, প্রকৃত বিষয় হলো আল্লাহ তাআলার অনুগ্রহ ব্যতীত এসব কীট ভেতর থেকে বের হতে পারে না, দূর হতে পারে না, এগুলো অত্যন্ত সূক্ষ্ম কীট। আর সবচেয়ে বেশি কষ্ট ও ক্ষতি এদের মাধ্যমেই হয়ে থাকে, যারা প্রবৃত্তির তাড়নার বশবর্তী হয়ে আল্লাহ তাআলার অধিকার ক্ষুণ্ণ করে ও সীমা লঙ্ঘন করে, আর এভাবে হুকুকুল ইবাদ তথা বান্দার অধিকারও হরণ করে। এরা এমন নয় যে পড়াশোনা জানে না, বরং এদের মধ্যে হাজারো মৌলভী ফাজেল ও আলেম পাবে, এবং অনেক এমন আছে যাদেরকে ফকিহ ও সুফি হিসেবে গণ্য করা হয়, কিন্তু এত সত্ত্বেও দেখা যাবে তারাও এসব ব্যাধিতে আক্রান্ত। বান্দার অধিকার যদি প্রদান না করা হয় তাও লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ ভুলে যাওয়ারই নামান্তর। এসব প্রতিমাকে পরিত্যাগ করাই তো বীরত্ব। বিশেষ বিশেষ লোকদের ক্ষেত্রে তুমি ধারণা করবে যে এরা অনেক পুণ্যবান ব্যক্তি, কিন্তু না, প্রতিমা তাদের অন্তরেও রয়েছে। এসব প্রতিমাকে পরিত্যাগ করাই বীরত্ব। পরিপূর্ণরূপে আল্লাহ তাআলার অধিকার আদায় করা এবং পরিপূর্ণরূপে বান্দাদের অধিকার আদায় করার মাধ্যমেই লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত অর্থ অনুধাবন করা যায়, আর এটিই বীরত্ব। আর সেগুলো চিহ্নিত করার মাঝেই পরম প্রজ্ঞা ও বিচক্ষণতা নিহিত। তিনি আল ইসলাম বলেন, এই প্রতিমার দরুনই পারস্পরিক শত্রুতা সৃষ্টি হয় এবং অসংখ্য হানাহানির ঘটনা ঘটে। এক ভাই অপর ভাইয়ের অধিকার হরণ করে, আর এইভাবে অসংখ্য মন্দকর্ম এর মাধ্যমে সংঘটিত হয়, প্রত্যহ প্রতি মুহূর্তে হয়, এবং বাহ্যিক উপায় উপকরণের প্রতি এমনভাবে ভরসা করা হয় যে খোদা তালাকে নিছক একটি অকেজো অঙ্গ আখ্যা দেয়া হয়েছে। খুব অল্প সংখ্যক লোকই আছে যারা একত্ববাদের প্রকৃত তত্ত্ব অনুধাবন করতে সমর্থ হয়েছে। যদি তাদেরকে জিজ্ঞেস করা হয়, তবে তৎক্ষণাৎ বলে বসে যে আমরা কি মুসলমান নই, আমরা কি কলেমা পড়ি না। কিন্তু পরিতাপের বিষয় হলো এই যে তারা কেবল এটুকুই ধারণা করে নিয়েছে যে মুখে কলেমা পাঠ করলাম আর এটি যথেষ্ট। আমি নিশ্চিতভাবে বলছি যে মানুষ যদি কলেমা তাইয়েবার প্রকৃত তত্ত্ব সম্পর্কে অবগত হয়ে যায় এবং ব্যবহারিকভাবে এর উপর আমলকারী হয়ে যায়, তবে সে অনেক বড় উন্নতি করতে পারে আর খোদার মহা বিস্ময়কর শক্তির অভিজ্ঞতা লাভ করতে পারে। একথা ভালোভাবে বোঝার চেষ্টা করো যে আমি যে অবস্থানে দণ্ডায়মান হয়েছি, একজন সাধারণ বক্তা হিসেবে দণ্ডায়মান হইনি, আর কোনো গল্প শোনানোর জন্যও দাঁড়াইনি, বরং আমি সাক্ষ্য প্রদানের জন্য দণ্ডায়মান হয়েছি। আল্লাহ তাআলা আমাকে যে বার্তা দিয়েছেন তা আমাকে পৌঁছে দিতে হবে। কেউ শুনল কি শুনল না আর মানল কি মানল না সে সম্পর্কে আমার কোনো পরোয়া নেই, এর উত্তর স্বয়ং তোমরা দেবে। আমাকে আমার দায়িত্ব পালন করতে হবে। আমি জানি আমার জামাতভুক্ত এমন অনেকেই আছে যারা তৌহিদের তথা একত্ববাদের স্বীকারোক্তি দেয় ঠিকই, কিন্তু আমি পরিতাপের সাথে বলছি যে তারা তা মানে না। যে ব্যক্তি নিজ ভাইয়ের অধিকার খর্ব করে বা বিশ্বাসঘাতকতা করে অথবা অন্যান্য পাপ থেকে বিরত হয় না, আমি বিশ্বাস করি না যে সে তৌহিদের মান্যকারী। কেননা এটি এমন এক নিয়ামত যা লাভ করতেই মানুষের মাঝে এক অসাধারণ পরিবর্তন সৃষ্টি হয়। তৌহিদে বিশ্বাসীদের মাঝে তো এক পরিবর্তন হওয়া উচিত, তার মাঝে হিংসা, বিদ্বেষ, শত্রুতা এবং কৃত্রিমতা প্রভৃতির প্রতিমা থাকে না, আর সে খোদার নিকটবর্তী হয়ে থাকে। এই পরিবর্তন তখনই আসে, আর তখনই মানুষ সত্যিকার একত্ববাদী হয় যখন এসব অভ্যন্তরীণ অহংকার, আত্মশ্লাঘা, কৃত্রিমতা, হিংসা, শত্রুতা, বিদ্বেষ, কার্পণ্য, কপটতা, অঙ্গীকার, ভঙ্গ প্রভৃতির প্রতিমা দূর হবে। যতদিন এসব প্রতিমা অভ্যন্তরে থাকবে ততদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলার ক্ষেত্রে মানুষ কিভাবে সত্যবাদী সাব্যস্ত হতে পারে। অতএব এই রমজানে আমাদের প্রত্যেকের এসব প্রতিমা থেকে নিজেদের পবিত্র করার চেষ্টা করা উচিত, যেন লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত মর্ম অর্থ আমরা বুঝতে সক্ষম হই এবং এর উপর ইমান আনয়নকারী হই। তিনি আল ইসলাম বলেন, কেননা এতে তো আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যান্য জিনিসের উপর ভরসা করার অস্বীকৃতি রয়েছে। অতএব এই কথা নিশ্চিত যে কেবল মৌখিকভাবে বলা যে আল্লাহকে এক ও অদ্বিতীয় মানি, এটি কোনো উপকার করতে পারে না। একদিকে কলেমা পড়ে, আর অপরদিকে কোনো কথা যদি নিজের ইচ্ছা ও অভিরুচির বিরোধী হয় তাহলে রাগ ও ক্রোধকে নিজের খোদা বানিয়ে বসে। আমি বারবার বলি, এই বিষয়টি সদা স্মরণ রাখা আবশ্যক যে যতক্ষণ পর্যন্ত এসব গুপ্ত প্রভু বিদ্যমান ততক্ষণ পর্যন্ত তোমরা মোটেই আশা করো না যে তোমরা সেই মর্যাদা লাভ করতে পারবে যা একজন সত্যিকার একত্ববাদী লাভ করে থাকে। উদাহরণস্বরূপ, যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে ইঁদুর আছে ততক্ষণ পর্যন্ত এটি ভেবো না যে তোমরা প্লেগ থেকে সুরক্ষিত। অনুরূপভাবে যতক্ষণ পর্যন্ত এসব ইঁদুর হৃদয়ে আছে, অর্থাৎ পাপের ইঁদুর, ততক্ষণ পর্যন্ত ঈমান শঙ্কায় রয়েছে। আমি যা কিছু বলছি তা খুব মনোযোগ দিয়ে শোনো এবং তদনুযায়ী আমল করার জন্য পদক্ষেপ নাও। তিনি আলাইহিসসালাম বলেন, অতএব কলেমার বিষয়ে আমার বক্তব্যের সারাংশ হলো, আল্লাহ তাআলাই যেন তোমাদের উপাস্য, প্রেমাস্পদ এবং উদ্দেশ্য হন। আর এই মর্যাদা তখনই লাভ হবে যখন সকল প্রকার অভ্যন্তরীণ পাপ থেকে তোমরা পবিত্র হবে এবং তোমাদের হৃদয়ের সেসব প্রতিমাকে তোমরা ছুঁড়ে ফেলবে। আল্লাহ তাআলা আমাদের সামর্থ্য দিন রমজানের এই বাকি দিনগুলোতে আমরা যেন বিশেষভাবে চেষ্টা ও দোয়ার দ্বারা নিজেদের অভ্যন্তরের সকল পাপ দূর করতে পারি, সকল প্রকার গুপ্ত থেকে, গুপ্ত শির্ক থেকে আত্মরক্ষা করতে পারি, সকল প্রকার প্রতিমা যেন দূর করতে পারি। আল্লাহ তাআলাই যেন আমাদের একমাত্র উপাস্য, উদ্দেশ্য এবং প্রেমাস্পদ হয়ে যান। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত রহস্য যেন আমরা বুঝতে পারি এবং আমরা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর স্বীকারোক্তি দেই তখন ব্যবহারিক জীবন অতিবাহিত করার জন্য আমাদের সম্মুখে যেন সেই অনিন্দ সুন্দর আদর্শ থাকে যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে প্রতিষ্ঠা করেছেন। আর এই সব কিছু আল্লাহ তাআলার অনুগ্রহ ব্যতীত সম্ভব নয়। আর আল্লাহ তাআলার অনুগ্রহ লাভ করার জন্য আমাদের এক ব্যবহারিক জিহাদ এবং আধ্যাত্মিক জিহাদ করতে হবে। রমজানের শেষ দশকে আমরা লাইলাতুল কদর বিষয়ে আলোচনা করে থাকি। তো লাইলাতুল কদর প্রকৃতপক্ষে তখন লাভ হয় যখন আমরা নিজেদের সব কিছু, নিজেদের সকল কথা ও কাজ আল্লাহ তাআলার আদেশ নিষেধ অনুযায়ী করার জন্য প্রস্তুত হয়ে যাব এবং তদনুযায়ী আমল করব, আর এরপর সেগুলোকে জীবনের এক অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নেব। এবং এটিই সেই প্রকৃত চিহ্ন যেটি লাইলাতুল কদর লাভের চিহ্ন। আমরা আলো দেখেছি, আমরা অমুক জিনিস দেখেছি, আমাদের এমন অনুভূত হয়েছে, বৃষ্টি হয়েছে, সুগন্ধ পাওয়া গেছে, অমুক জিনিস দেখা গেছে, এগুলো তো সাময়িক বিষয়। আসল বিষয় হলো আমাদের হৃদয়ে কিরূপ বিপ্লব সাধিত হয়েছে। কতিপয় জামাত আমার এই কথার উপর ভিত্তি করে দোয়ার বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে যে আমরা যদি নিষ্ঠার সাথে তিন দিন অনবরত দোয়া করি তাহলে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ প্রকাশিত হতে পারে। যদি এই তিন দিন বিশেষভাবে এজন্য নির্দিষ্ট করা হয়ে থাকে যে উক্ত তিন দিন আমরা দোয়ায় অতিবাহিত করব আর এরপর পুনরায় নিজ নিজ পূর্বের অভ্যাসে ফিরে যাব আর লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত উদ্দেশ্যকে ভুলে যাব, তাহলে আমাদের স্মরণ রাখা উচিত যে আল্লাহ তাআলা আমাদের হৃদয়ের অবস্থা ও অভিপ্রায় সম্পর্কে সম্যক অবগত। তিনি আমাদের নিয়ত জানেন, তাঁর কাছে কোনো কিছুই গোপন নেই এবং এগুলো করা কোনো লাভ হবে না। অতএব আমরা যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য এই দিনগুলো দোয়ায় অতিবাহিত করতে চাই তাহলে এই অঙ্গীকারের সাথে অতিবাহিত করতে হবে যে এখন এই দিনগুলো আমাদের জীবনের স্থায়ী অংশে পরিণত হবে, তাহলে বিরোধীরা আমাদের যে কষ্ট দিচ্ছে তা দূরীভূত করার জন্য খোদা তাআলা স্বীয় বিশেষ সাহায্য ও সমর্থন প্রকাশ করবেন ইনশাআল্লাহ। আর আমরা যখন খোদার হয়ে যাব তখন তিনি নিজ প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের অভিভাবক হয়ে যাবেন। যা হোক, আমি তো এটিও বলেছিলাম যে জামাতের প্রত্যেক ব্যক্তি বিনা ব্যতিক্রমে নিজের মধ্যে এমন অবস্থা সৃষ্টি করলে এই বিপ্লব সাধিত হবে। অতএব এটিও স্মরণ রাখুন যে এমন অবস্থা যদি সৃষ্টি নাও হয় তবুও যারা কর্মসূচি গ্রহণ করেছেন তিন দিন পর এটি মনে করবেন না যে নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা আমাদের দোয়া শ্রবণ করেননি অথবা কোনো বিপ্লব সাধিত হয়নি। এটি তো হযরত মসীহ মাউদ আলাইহিসসালামের সাথে কৃত আল্লাহ তাআলার অঙ্গীকার যে তাকে এবং তার জামাতকে আগে হোক বা পরে সেই সমস্ত বিজয় দান করবেন। হ্যাঁ, যদি আমরা আমাদের অবস্থায় বৈপ্লবিক পরিবর্তন সাধন করি এবং লা ইলাহা ইল্লাল্লাহর প্রকৃত তাৎপর্য অনুধাবন করে কেবল খোদা তাআলার সত্তাকেই আমাদের উপাস্য, উদ্দেশ্য এবং প্রেমাস্পদ বানাই, আর দুনিয়ার চেয়ে বা জগতের চেয়ে বেশি খোদা প্রেম এবং খোদা তাআলাকে লাভ করা আমাদের উদ্দেশ্য হয় তাহলে এই বিপ্লব দ্রুত সাধিত হতে পারে। আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, তার প্রতিশ্রুতি শর্তযুক্ত হয়ে থাকে। তবে আমাদেরকে স্থায়ীভাবে নিজেদের অবস্থায় পরিবর্তন সাধনের অঙ্গীকার করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানের শেষ দশক জাহান্নাম থেকে মুক্তির দশক, আর যেভাবে বর্ণনা করা হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও বলেছেন যে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা আন্তরিকতার সাথে পড়ে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। সুতরাং এই সমস্ত কথা আমাদের দৃষ্টি এদিকে নিবদ্ধ করে যে মানুষের আমলই মুখ্য আর স্থায়ী আমল হওয়া আবশ্যক। যেভাবে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালামও বলেছেন, যা আমি বিস্তারিতভাবে বর্ণনা করেছি, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পাশাপাশি আমল করাও বিশেষভাবে আবশ্যক। অতএব এই শেষ দশক থেকে পরিপূর্ণ উপকার লাভ এবং প্রকৃত অর্থেই লাইলাতুল কদর অর্জনের জন্য আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমাকে নিজেদের মন মস্তিষ্কের প্রতিধ্বনি বানাতে হবে এবং নিজেদের প্রতিটি কাজে ও কর্মে তা মেনে চলতে হবে, যেভাবে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে গেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তদনুযায়ী নিজেদের জীবন পরিচালিত করার সামর্থ্য দিন। এই দিনগুলোতে বিশ্বের সামগ্রিক শান্তি ও স্থায়িত্বের জন্য দোয়ারত থাকুন। আল্লাহ তাআলা মানবতার প্রতি দয়া ও অনুগ্রহ করুন।
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر